এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হ, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার দুপুরের বিশেষ ট্রান্সমিশন পবিত্র রমজানুল মুবারকের মধ্যে। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জাবতাল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কল, SMS, মতামত আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করে থাকি। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। আমাদের মাঝে আমন্ত্রিত মোবাইলিকে দাওয়াত ইসলামীগণ উপস্থিত থাকেন, এমনকি মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা নাজ শরীফ কালাম শোনারও সৌভাগ্য হয়ে থাকে, এবং তার পাশাপাশি আরও আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকে বিভিন্ন ধরনের সেগমেন্ট। জি হ্যাঁ দর্শক, তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে। আলহামদুলিল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করেছি অনুষ্ঠানের শুরুতেই। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত কিতাব এর মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি এভাবে লিখেছেন যে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দুনিয়াতে থাকা অবস্থায় যে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে থাকা অবস্থায় যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব, আর ওই কঠিন কিয়ামতের দিনে নূরানি আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তত নিকটে থাকার সৌভাগ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে এই হায়াতের জিন্দেগির মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক। আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আজকে আমাদের মাঝে মোবাইলিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের ডান পাশে আমাদের ইকরাম হুজুর এবং আমার পাশে মাশাআল্লাহ আমাদের ফারুক হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনাদেরকে শুভেচ্ছা পেশ করছি, আমাদের পক্ষ থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের। ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইনাদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন গঠন আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব, তো সেই বিষয়টা কি আসুন আমরা দেখে নিই। জি,
ইসলামী মানুষের সৌন্দর্যতা, অর্থাৎ ইসলামের সৌন্দর্য হল বান্দা যেন অহেতুক কাজ ছেড়ে দেয়, জিহ্বা হৃদয় ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে অনর্থক কাজ ও অনর্থক কাজের দিকে ধাবিত করবে না। অহেতুক কাজের একটি ক্ষতি হল বান্দা যতক্ষণ ব্যস্ত থাকবে ততক্ষণ আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের আসলে বিষয়টাই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমরা খেয়ালই করি না। আমরা এই যে অনর্থক কাজ বা অপ্রয়োজনীয় কাজকে আমরা কিছুই মনে করি না, কিন্তু কুরআন এবং হাদিসের আলোকে আসলে কি অনর্থক কাজকে কি আমরা কিছু মনে না করার মতো, নাকি অনর্থক কাজের কাল কেয়ামত দিন অসংখ্য হিসাব নিকাশ, এমনকি যারা অনর্থক কাজ বলে যা মন চায় তাই করে যায় তাকে কোনো কেয়ামতের শাস্তি রয়েছে কিনা, ইনশাআল্লাহ আরো অনেক কিছু আজকে আমরা আমাদের আমাদের মোবাইল দিকে দাওয়াত নিয়ে থেকে শুনবো। তার আগে আসলে একটা আমরা নাজ শরীফ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি, তো আসলে সেই নাজ শরীফ বা কালাম আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা শুনে নিই। জি, আমাদেরকে কালামটি অ্যাড করে দিন।
حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ সর্বশক্তিমান বন্দর প্রতি দয়াবান বন্দর প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বন্দর প্রতি দয়াবান বন্দর প্রতি দয়াবান বন্দর প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমা মেরি জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আমরা গুনাগার বান্দা ক্ষমা করে দাও খোদা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাগার বান্দা ক্ষমা করে দাও খোদা ক্ষমা করে দাও খোদা দেখো নূর নবীর রাজা দেখো নূর নবীর রাজা আল্লাহ দেখো নূর নবীর রাজা শেখাই পড়ি মোরা এই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজ গুলামে ফকির গে আব দাখিল জন্নত হো হম সব দাখিল জন্নত হো হম সব আরজ গুলামে ফকির গে আব দাখিল জন্নত হো হম সব দাখিল জন্নত হো হম সব জিকির কবুল হো গে ইয়া রব জিকির কবুল হো গে ইয়া রব জিকির কবুল হো গে ইয়া রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মওলা দিল কা জঙ্গ জুড়া কলবে নূরি পায়ে জিলা কলবে আসি পায়ে জিলা মওলা দিল কা জঙ্গ জুড়া কলবে নূরি পায়ে জিলা কলবে নূরি পায়ে জিলা দিল কো কর দে আয়না দিল কো কর দে আয়না হা দিল কো কর দে আয়না জিসমে চমকে হে কলমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলবুল তুতি পরওয়ানা হর এক উসকা দিওয়ানা হর এক উসকা দিওয়ানা আল্লাহ 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 বুলবুল তুতি পরওয়ানা হর এক উসকা দিওয়ানা হর এক উসকা দিওয়ানা তুমরে কিসকা মস্তানা তুমরে কিসকা মস্তানা কৌন কখুর ক জানা না ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহ
সৌভাগ্য নসিব হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে ভাবে আল্লাহ পাকের জিকির করার তৌফিক নসিব করুক। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল অনর্থক কাজ। আমাদের অনর্থক কত কথা কাজকর্ম আমরা বলেই থাকি, তো আসলে ইসলাম এ ব্যাপারে কি বলে? তো আসুন আমরা প্রথমে ডান পাশ থেকে শুরু করব। আমাদের ক্যাম হুজুরের মাধ্যমে হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আজকের এই বিষয়ে দর্শকের কাছে আপনি কি তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনর্থক কাজ, আমরা সকলেই জানি যে কাজের কোনো সওয়াব নেই, কোনো কল্যাণ নেই, কোনো উপকারিতা নেই। আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম সুরা আহলে বাইত ইরশাদ করেছেন, ফামান ইয়ামাল মিসআলা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসআলা যাররাতিন শাররান ইয়ারা। যে বান্দা বিন্দু বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে সে সেটাও দেখবে, এবং বিন্দু পরিমাণ যদি অসৎ কাজ করে সে সেটাও দেখবে। এখন বান্দার ইচ্ছা হচ্ছে যে কোন কাজটি করার দরকার, ভালো কাজ করবে নাকি অসৎ কাজ করবে। আমরা সকলে জানি একটা প্রবাদ রয়েছে যে অহেতুক কথার মধ্যে কোনো উপকারিতা নেই এবং কাগজের ফুলের মধ্যে কোনো সুগন্ধ
নেই।
তো কাগজের ফুল যদি কাউকে দেয়া হয় সে খুশি না হয়ে অবশ্যই রাগ করবে, যেহেতু কাগজের ফুল কোনো সুগন্ধ নেই,
সুগন্ধ নেই,
যদি লাভ ছিল অহেতুক।
আচ্ছা,
ঠিক তদ্রূপ অহেতুক কথার মধ্যে কোনো কল্যাণ নেই,
কল্যাণ নেই,
উপকার, বরং এর মধ্যে আরো ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে।
আচ্ছা, কিরকম ক্ষতির সম্ভাবনা?
যেভাবে কোনো ব্যক্তির হাতে যদি কাটা যায়, তারবারে আঘাত বা ছুরির আঘাত লাগে, তাহলে সেটা আরোগ্য করা সম্ভব,
সম্ভব
মেডিসিনের মাধ্যমে। কিন্তু জিহ্বা দ্বারা যে আঘাত অন্তরের মধ্যে প্রদান করা হয় সেটা আরোগ্য করা সম্ভব না,
সম্ভব।
সেজন্য বুজুর্গান কিরামগণ এই দিক চিন্তা করে তারা অহেতুক কাজ থেকে বিরত থাকতেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ সতর্কে হিফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাহলে কালসার ভাই যদি দেখেন আজকে সমাজের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, নিউজ পেপারের মধ্যে যদি আপনি দেখেন, এরকম অহেতুক অনেক অনেক ঘটনা সংঘটিত হচ্ছে এই দুইটা অঙ্গের কারণে,
বেশিরভাগই
সরকারের হেফাজত না করার কারণে এবং জিব্বা হেফাজত না করার কারণে।
সন্দেহ সন্দেহ।
এই রমজান মাস ইবাদতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাযিলের মাস, এই মাসে বেশি বেশি ইবাদত করা দরকার, রিয়াজত করা দরকার, আল্লাহ পাকে সন্তুষ্ট লাভ করা দরকার। কিন্তু এই মাসেও আমরা ওই কাজগুলো করছি যেগুলো শরীয়ত বিরোধী, তাহলে আমি চিন্তা করতাম এই কাজগুলো তো না করা দরকার। সাধারণত ইসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একদিন তার অনুসারীদের সামনে এইভাবে তশরিফ আনলেন যে তার গায়ের মধ্যে উলের একটা জুব্বা ছিল,
আচ্ছা,
খালি পায়ে ছিলেন এবং মাথায় কোনো কাপড় ছিল না,
কাপড় ছিল না,
আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। ক্ষুধার কারণে তার রং পরিবর্তন হয়ে গিয়েছিল এবং পিপাসার কারণে তার টুট মোবারক শুকনো হয়ে গিয়েছিল। তখন তিনি তার অনুসারীদের, অনুসারী যারা ছিলেন তাদেরকে সালাম প্রদান করলেন এবং তাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিলেন এভাবে যে জিব্বার নিরাপত্তা সম্বন্ধে তিনি বলতে গিয়ে বললেন যে হে লোকেরা, তোমরা অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকো, কখনোই আল্লাহ পাকের জিকির ছাড়া নিজের মুখ দিয়ে অন্য কোনো শব্দ বের করো না, নয়তো তোমাদের অন্তর পাষাণ হয়ে যাবে এবং তোমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার।
দেখুন কত বড় মাদানী ফুল আমাদের জন্য যে অহেতুক কথা মুখ দিয়ে না বলা, একমাত্র আল্লাহ পাকের জিকির ব্যতীত,
জিকির ব্যতীত। আর আমরা
এখন আজকে আমরা অহেতুক কথা না বললেই অনেকের আবার খাবার হজম হয় না,
আমাদের সময় অতিবাহিত হয় না,
হ্যাঁ, টাইম পাস করার জন্য ওয়েল মোমেন্ট হচ্ছে এটা,
যে
গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে এটা, যে অন্যের গীবত করা, মানুষের নামে সমালোচনা করা,
সমালোচনা,
টাইম পাসটা যেহেতু সমাজে যাচ্ছে না, কি করবো, মানুষের দুষ্টুটি গুলা প্রচার প্রসার করতে চায়,
সময়টা যেমন অতিবাহিত করা,
সেগুলো থেকে বেঁচে থাকা দরকার। যেভাবে ঈদ আলাইহি সালাতু ইসলাম যেভাবে বলেছেন এবং হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম যে জান্নাতের জামিনদার বলেছেন, আমাদের উচিত হচ্ছে ওইদিকে খেয়াল রাখা, যেভাবে আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামগণ যেভাবে বলেছেন এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেটাই মানা উচিত।
মানে আমাদের এই যে জিহ্বা যেটা রয়েছে এটা এমন একটি অঙ্গ এবং আপনি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ এবং আমাদের যে সময় প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য মূল্যবান, অহেতুক সেগুলো ব্যয় করার এটা কখনো, এটা একজন মৌমিন বান্দার জন্য কখনো কাম্য হতে পারে না। কেন মৌমিন বান্দা সে এটাই তার আশা থাকবে যে একটু মুহূর্ত আমি সময় পেয়েছি, কীভাবে এটা আমার নেকিতে সময়টাকে আমি পরিপূর্ণ করবো, একটি সময় কত বলার জন্য পেয়েছি, কীভাবে এটা আমি আল্লাহ পাকে জিকিরের মাধ্যমে সময়টাকে পরিপূর্ণ করবো, কীভাবে দরুদ পাঠ করার মাধ্যমে সময়টাকে আমি আমলের মাধ্যমে ভরপুর করবো, এটা হয়তো একজন মৌমিনের বৈশিষ্ট্য থাকা উচিত। অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম কেমন এবং এটার ব্যাপারে কোরআন পাকের খুব সুন্দর কিছু আলোচনা আমরা শোনার সৌভাগ্য হলো যে আসলেই প্রত্যেকটা সময় আমাদের মূল্যবান এবং প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য, জীবনের জন্য মূল্যবান, প্রত্যেকটা সময়কে আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত এবং ন্যাক আমলের মাধ্যমে আমাদের অতিবাহিত করা উচিত। অহেতুক কাজ, অহেতুক কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে এ ব্যাপারে আমল করার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ বিশ্লেষণ আমাদের হুজুর থেকে আমরা শুনবো। অবাদ মোবাইলকে দেওয়া হচ্ছে মাশাআল্লাহ আমাদের ফারুক ভাই থেকে আজকে, আজকে যে বিষয় রয়েছে অহেতুক কাজ সে সম্পর্কে জানবো। জি হুজুর,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জি, অনর্থক কাজ, অহেতুক কাজ, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার মাধ্যমে আমাদেরকে এটাও বলে দিয়েছে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নি,
অবশ্যই
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কোনো একটা উদ্দেশ্য।
সুবহানাল্লাহ।
সেই উদ্দেশ্য ওই আয়াতের বাকের মধ্যে রয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জি,
আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।
সন্দেহ।
অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আমি কি তোমাদেরকে, তোমরা কি এটা মনে করছো যে আমি কেবলমাত্র তোমাদেরকে অনর্থক সৃষ্টি
করেছি,
আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, তোমরা এটা মনে করো না যে আমি মানে আমার রুবুবিয়তকে প্রকাশ করার জন্য, আমার শান শওকতকে মানুষকে দেখানোর জন্য মানে কি করেছি, শুধুমাত্র তোমাদেরকে
সৃষ্টি করেছি।
তোমাদের সৃষ্টি করার পিছনে একটা
উদ্দেশ্য রয়েছে এবং আজকে বিশেষ আছে, কিন্তু এটি খুবই রিলেটেড না সম্পর্কিত হচ্ছে।
ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং যে তোমাদেরকে তোমরা কি এটা মনে করছো যে আমার দিকে প্রত্যাবর্তন করবে না?
আল্লাহ,
অর্থাৎ আমাদের আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, এবং যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে অনর্থক কি করেছি সৃষ্টি করেছি। অনর্থক কোনো কাজ, কোনো কথা, কোনো কর্মকাণ্ড ইসলাম সাপোর্ট করেন। ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে বিরত থাকা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরত সাইয়্যিদুল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, অহেতুক কথাবার্তা থেকে
বিরত থাকবে,
অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকা হচ্ছে একজন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য হচ্ছে অহেতু কথাবার্তা থেকে বেঁচে থাকে,
বেঁচে থাকে।
ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে যেটার কোনো দুনিয়াবি ফায়দা নেই, আখিরাতি ফায়দা নেই।
যে
এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, ইসলামের সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামের পরিপূর্ণতা।
আচ্ছা,
ইসলামের পরিপূর্ণতা হচ্ছে কি? ইসলামের সৌন্দর্য, যখন ইসলামের পরিপূর্ণ আমল করবে তখন ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে।
সুবহানাল্লাহ।
দেখুন, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়?
যে
ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাক,
বিরত থাক।
যখন কোনো মুসলমান কোনো বান্দা অহেতুক কথাবার্তা, হয়তো কাজকর্ম থেকে বিরত থাকবে, তার মাধ্যমে ইসলামের সৌন্দর্যটা
ফুটে উঠবে এবং
ইসলামের পরিপূর্ণতা লাভ পাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর।
আর যে মানে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই কথাবার্তা যেটার না দুনিয়াবি ফায়দা আছে, নাকি যে পরকালের
ফায়দা উপকার আছে।
উপকার
আসলে
একটা কথা, এখন গরমের দিন, গরম পড়তেছে, আমরা জানি, সবাই জানে যে এখন গরমের দিক,
গরম পড়বে,
গরম পড়তেছে। তো আমি বললাম এখানে সব মনে করেন আমরা একসাথে কাজ করতেছি কোনো প্রতিষ্ঠানের মধ্যে, আমি সারাক্ষণ মানে কারোর কাছে গিয়ে বলতেছি গরম লাগতেছে, গরম লাগতেছে, এই লাগতেছে, মানে এটা তো আমরা জানি, সবাই জানে। তো আমি এটা বলে আমার নিজের সময় নষ্ট করতেছি, অপরের সময়টাও নষ্ট করি
না। আমি যে কথাটা বললাম এটার মাধ্যমে কি কোনো উদ্দেশ্য আছে কিনা, বা আমি এটা বলার
দরকার কোনো উপকার নেই, পরকালীনও কোনো
উপকার নেই, এগুলো হচ্ছে অনর্থক বা কথাবার্তা। আসলে দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে ফারুক হচ্ছে তুলে ধরলো মাশাআল্লাহ, কেননা কোরআনে পাকের মধ্যে পর্যন্ত একটি আমাদেরকে আয়াত আমাদের কাছে তুলে ধরলেন যে আল্লাহ পাক আসলে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেনি, কোনো একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে ইবাদত করা, আল্লাহ পাকের ইবাদত করা। আর আজকে আমরা যে মুসলমান হিসেবে দুনিয়াতে আসার সৌভাগ্য হয়েছে, আমি মুসলমান মুমিন রয়েছে, তো এটাই একটা ইসলামের সৌন্দর্য যে একজন ইসলাম ধর্মে যে একজন মুমিন, যে মুসলমান, সে কখনো অনর্থক কাজ সমর্থন করবে না, সে কখনো অনর্থক কাজের দিকে তার নিজের জীবনকে অতিবাহিত করবে না, সে কখনো নিজের কথাবার্তার মধ্যে অনর্থক এই আমল নামা তার ভরপুর করবে না। প্রতিটা কথাবার্তা কাজকর্ম করার আগে সে চিন্তা করবে একজন মুমিন যে আমি কাজ করছি, যে আমি কথাবার্তা বলছি, এটার কি ফায়দা, কি উপকার দুনিয়াতে বা আখিরাতে রয়েছে, এটা একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। তাই আজকে আমাদের যে বিষয় অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা, সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে রাখে। ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা শুনবো, আর আরো কিছু আলোচনা অ্যাড করবো। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক লাইভে এবং কি আমাদেরকে কল এসএমএস করছেন, কিছু কল এসএমএস অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের কিছু কল শুনে দিই।
আমি একটি গজল শুনতে চাই, শোনা কদিন আমার গ্রামে মদিনা।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি পরবর্তী কল।
আমি নীলফামারী সৈয়দপুর থেকে, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমরা মাদানী চ্যানেল তো দেখি প্রত্যেক দিন, এখনো দেখতেছি। আমি আপনার মাদানী চ্যানেল দেখে আমি এই রোজা ধরছি, নামাজ ধরছি, দোয়া করতে বলতে বলতেছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক আপনাকে, আপনার সৎকায় আমাদেরকেও কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে এভাবে নিজেও দেখে মাদানী চ্যানেল বাংলা অপরকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক, যেটার মাধ্যমে মানুষ নামাজি হচ্ছে, রোজাদার যারা রোজা রাখছেন তার রোজা রাখার নিয়ত করছে। আল্লাহ পাক আমাদেরকেও এরকম ইলমে দিন শেখার যে একটি চ্যানেল, এটি অন্যকেও দেখার দাওয়াত প্রদান করে ইলমে দিন, দীন ইসলামের কাজকে আম করার সে তৌফিক দান করুক। আমিন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা আরও কিছু কলেজ নির্দিষ্ট সময় আমরা অ্যাড করব। আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা। আসলে দুনিয়াতে আমরা এসেছি আমাদের ঘুম থেকে ওঠা নিয়ে, এমনকি ঘুমের ক্ষেত্রেও আমি যে ঘুমাচ্ছি তাও একটি আসলে ইকরাম হুজুর দৈনন্দিন জীবনে ক্ষেত্রে যদি আমরা তাকাই অনর্থক কাজের কথা যদি বলতে যাই, কথা তো এটা অবশ্যই রয়েছে যেটা আমরা আলোচনা করছিলাম। ঠিক সেরকম আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা অনেক সময় ঘুমাই, হ্যাঁ ঘুমার ক্ষেত্রেও কিন্তু অনর্থক, যেটা আমার শরীরে একটা ঘুমের প্রয়োজনীয় একটা সময় যেটা আমরা ডাক্তাররা বলে থাকে 8 ঘন্টা বা 7 ঘন্টা একটা সময় রয়েছে, কিন্তু এর অতিরিক্ত ঘুমানোর ক্ষেত্রেও এটাও একটা বিষয় চলে আসে, একটা অনর্থক চলে আসে না, একটা বিষয় চলে আসে না, আমি এই সময় তো ইবাদতের সময় অনেক সময় আমরা ঘুমাইয়ে পড়ি। এ ব্যাপারে আসলে এই কথা আপনি কি বলবেন ফারুক ভাই রয়েছেন মাশাআল্লাহ?
সৈয়দনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলার কাছে বর্ণিত, তিনি বলেন যে যখন তোমার অন্তরে কঠোরতা, শরীরে অলসতা এবং রিজিকে স্বল্পতা অনুভব করবে, তখন বুঝে নাও যে কুতাও অহেতুক ও অযথা বাক্য বের হয়ে গেছে।
আল্লাহ,
যার এই পরিণতি
আল্লাহ,
এটা মিনহাজুল আবেদিনের মধ্যে রয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যে অলসতা, উদাসীনতা, রিজিকের মধ্যে স্বল্পতা, এটা আমাদের প্রত্যেকের আছে। রিজিকের মধ্যে স্বল্পতা, এখন কোটিপতি তারও স্বল্পতা রয়েছে, যিনি মধ্যবিত্ত তারও রয়েছে, যিনি গরিব তারও রয়েছে।
স্বল্পতার একক কার শেষ হচ্ছে,
কারণ তিমি মাছের খাবার তো আল্লাহ পাক আর ছোট মাছকে দেন, আর ছোট মাছের খাবার তো তিমি মাছকে দেন। আল্লাহ পাক এমন একজন দাত যিনি প্রত্যেককে তার চাহিদা অনুযায়ী তার যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক বেশি দান করে।
সুবহানাল্লাহ, নিঃসন্দেহে।
তাহলে এই যে আমরা স্বল্পতার কথা যেটা বলতে লাগলাম, স্বল্পতা স্বল্পতা স্বল্পতা, আসলে স্বল্পতাটা কোন জায়গায় আমাকে এটা নির্বাচন
করতে হবে।
বিন্দা বলেছেন যে স্বল্পতা হচ্ছে এই জন্য যে অযথা বাক্য মুখ দিয়ে বের হওয়ার কারণে, অহেতুক কোনো কাজ সংঘটিত হওয়ার কারণে এই সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে।
মানে এই যে আপনার রিজিকে মানে
স্বল্পতা, কঠোরতা, শরীরের মধ্যে অলসতা, তারপর কলেজ ইউনিভার্সিটি অনেক জায়গায় হয়তো বন্ধ হয়ে গেছে, পড়ালেখার চাপ এখন কম আছে, তো টাইম পাস কি করবে, বস মোবাইল নিয়ে বসে গেলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে গুরুত্ব রইলাম। যদি আজান হয়েছে মসজিদে আগে চলে যেতাম, এখানে গিয়ে আল্লাহ পাকের জিকির করতাম, দরুদ পাক পাঠ করতাম,
প্রথম কাতারে নামাজ পড়া,
হ্যাঁ প্রথম কাতারে তো বিরোধ করতে যদি নামাজ আদায় করতে পারতাম, কথা এনে সৌভাগ্য।
সুবহানাল্লাহ।
কারণ কবরবাসীদের সম্পর্কে বলা হয়েছে যে কবরবাসীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে তোমরা কাদের ব্যাপারে ঈর্ষান্বিত।
আচ্ছা,
তখন কবরবাসীর উত্তর দিল আজকে আমরা কাদের ব্যাপারে ঈর্ষান্বিত, যারা আজকে নামাজ আদায় করছে মসজিদের মধ্যে এসে, আমরা পাচ্ছি না। আজকে তারা সৎকার করতে পারছে কিন্তু আমরা পারছি না, এই জন্য আমরা ঈর্ষান নিতে গেতাম। দেখুন, এই জন্য এক বুজুগে বলেছেন যে চারজন ধরে সোজা করার আগে নিজে যদি আমরা যদি সোজা হয়ে যাই, তাহলে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে
না। যে কাজগুলো
আমরা করে যাচ্ছি, আজান দিয়েছে, আর সময় আছে, এখনো তো 15 মিনিট 20 মিনিট আছে, আজান তো একটু আগে হয়ে গেছে, সমস্যা নাই, মুয়াজ্জিন যখন ইকামত দিবেন তখন মসজিদে যাবো, নামাজ পড়া তার চলে আসবে। আবার দোয়া করার এত সময় নেই, নামাজ শেষ সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, ওখানে বললো না প্রস্তাবত চলে আসলাম, তো আল্লাহ কাল সাথে ফাইদা ফারাগতা ফাংসাদ ওয়া ইলা রব্বিকে ফারগা, যখন নামাজ থেকে অবসর হবে তখন দোয়ার মধ্যে ঢেকে যায়। তাহলে আবার আবার হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, আর দোয়াও মুখ্যল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের মগজ। তাহলে দোয়া করার দরকার এখন, এখানের মধ্যে অসংখ্য আল্লাহর বান্দা রয়েছে, এখানে মধ্যে একজন যদি নেককার বান্দা থাকে তার সৎকায় তো আমাদের সবার দোয়া কবুল হবে। হজের মধ্যে তো হজ কবুল করে না নেককার বান্দাদের সৎকায়, এখানে সবাই যে নেককার সবাই এমন তো না,
অসৎ ব্যক্তি রয়েছে।
আবার অনেকে হজ করার জন্য যে নিজে বাসার জন্য,
জি জি,
এখানে দেশের মধ্যে সমস্যা,
হয়তো আমাকে থাকলে এখানে হয়তো
বেঁধে ফেলবে,
ধরে ফেলবে, হ্যাঁ এই সব বিষয়ের কারণে তার বাড়ি পারে যাওয়া এখানে না গিয়ে একটু হসপিটাল উমরা করে আসি যাতে মানুষ আমাকে ভালো বলে। আসলে যারা উমরা করতে গিয়েছেন এরকম অনেক ইসলামীদের মুখ কিভাবে শুনেছি যে অসৎ ব্যক্তি যদি হানায় কাবার সামনে যায় না, তখন তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।
সুবহানাল্লাহ,
হানায় কাবার সৌন্দর্য দেখে, হানায় কাবা দেখে ওই ব্যক্তির মন বিগলিত হয়ে যাবে, কঠোর হৃদয়টা, পাষাণ হৃদয়টা সেটা নরম হয়ে যাবে হানায় কাবাকে দেখে। আর হানায় কাবার সৌন্দর্য এমন যে একবার দেখে সে কখনো ভুলবে না হানায় কাবার সৌন্দর্য। হানায় কাবার সৌন্দর্য দেখে সে কখনো অ্যাবসোলিউটলি পরিপূর্ণভাবে বয়ান করতে বর্ণনা করতে পারবে না কেমন সুন্দর।
আল্লাহ,
এটা বর্ণনা করার বাইরে,
যেই দেখবে সেই বুঝতে পারবে,
মুগ্ধ হয়ে যাবে।
আল্লাহ,
সেজন্য তখন বলেছিলাম যে এরকম দেশের যত ক্রিমিনাল আছে সবগুলো এখানে নেওয়া দরকার যেন আবহাওয়ার সামনে এবং মদিনায় তৈরি।
সুবহানাল্লাহ,
আবহাওয়া বলেছিল না যে কয়েদি বানামে মুজতো মদিনা মে ঢাল দো, আমাকে কয়েদি বানিয়ে আমাকে মদিনা মদিনা শরীফ ছেড়ে দাও। আশা করি এমন হওয়া দরকার। হ্যাঁ, অহেতুক কাজ, আপনি যেটা বলতে লাগছেন আমরা টপিক ছিল যে অহেতুক কাজ, অহেতুক এই যে আমরা আজকে যারা অ্যাডুকেটেড পার্সন যারা রয়েছে তারা ম্যারিজে পালন করে বিবাহবার্ষিকী বা সন্তানের বার্থডে পালন করে, অনেক হৈহুল্লোর, অনেক দুনিয়াবি ফ্যাশন এবং জিনিসগুলা, অনেক কিছু সারপ্রাইজ তাদেরকে প্রদান করে বা ট্যুর দেয় বিভিন্ন কান্ট্রিতে। আমি বলবো তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি তাদের সন্তানদের জন্য তাদের বার্থডে গিফট হিসেবে যদি আমরা মদিনায় তৈরি ভাই যদি উমরার টিকিট দিই, বিবাহবার্ষিকীতে আমরা যদি তাদেরকে উমরার টিকিট দিই, হজের টিকিট দিই, কতই না উত্তম হতো, জীবনটা কতই না সুন্দর হতো,
নেকিপূর্ণ
হতো। কারণ আমি বিভিন্ন বিচে গিয়ে বিভিন্ন ট্যুরে গিয়ে আমরা দুনিয়াবি যেগুলা
এগুলো তো হয়তো
হ্যাঁ এগুলো তো কোনো কোনো নেকি নেই,
দেখা যাচ্ছে আমাদের অনর্থক হয়ে যাচ্ছে এগুলো,
অহেতুক এগুলো কোনো দরকার নেই এখানে গিয়ে। আত্মার খোরাক যেটা রয়েছে, কলবের যেটা খোরাক যেটা রয়েছে ওইটার জন্য, ওইটা পূর্ণ করার জন্য আমরা হজের মধ্যে যাই, আমরা হজ করে নিই,
সেই সৌভাগ্য
আমরা পালন করি এই রমজান মাসের মধ্যে যারা উমরাকারী যারা রয়েছেন, কতই না সৌভাগ্য তারা
আলোচনা করছি যে এই যে আপনি বলছেন মক্কা মদিনার একটা চিন্তাবাদার দ্বারা আপনার একটা মনোভাব যে আমাদের এইরকম সময়টা আমরা দুনিয়ায় অন্য কাজও স্থানে না দিয়ে আমাদের সময়টা যেমন মক্কা মদিনায় দেওয়া উচিত আমাদের, ঈদের চিন্তাটা আসে না এবং মদিনার মহব্বত হওয়া নেকি কাজের মধ্যে নিজের সময়টাকে দেওয়া এই চিন্তা, আর অন্যদিকে হচ্ছে অন্যত্র কাজের মধ্যে আমাদের সঙ্গে অতিবাহিত করা এই চিন্তা। আমাদের অন্যত্র কাজের চিন্তাটা এই জন্যে আসে আসলে যে আমাদের মৃত্যুবরণ যে করতে হবে, সময়টা যে আমাদের শেষ হয়ে যাচ্ছে, হায়াতটা যে আমাদের নির্দিষ্ট, এই চিন্তাটা আমাদের না থাকার কারণে, যেমন আপনি কথা বলেছেন যে কবরবাসীর আফসোস করে ওই জন্য কাদেরকে দেখে ঈশান্বিত হয়, কাদেরকে দেখে যারা নামাজ পড়তে পারছে, তার কারণ আজকে আমাদের সময় রয়েছে আমার নামাজটা পড়ার, আজকে আমাদের সময় রয়েছে মক্কা মদিনা সফর করার, আমাদের সময়টা রয়েছে, এই সময়টা অল্প, এটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি না। যেমন আল্লাহর ওলি তাদের জীবনের মধ্যে এটাও দেখা যায় তারা সামান্য কলম লেখনের মধ্যে কিতাব লিখছে, পেন্সিল যে চাষার জন্য যে সময়টা এটার মধ্যে আল্লাহ পাকে জিকির করছে, বলতে এই সময়টা যেন আমার অযথা যেন অতিবাহিত না হয়, প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়কে তারা,
শুধু খাসার ভাই তাই নয়, এখন তো মাজাতের দশক চলছে, বিশ রমজানের দিন ইতিকাফকারীরা মসজিদের মধ্যে
অবস্থান করছে,
অনেক মসজিদ এমন রয়েছে যে ইতিকাফকারী পাচ্ছে না, টাকা দিয়ে অন্য এলাকা থেকে অন্য শহর থেকে লোকজন ভাড়া করে এনে মসজিদের মধ্যে রাখা হচ্ছে। দেখুন,
অথচ ওই এলাকার মধ্যে হাজার হাজার
বাসিন্দা রয়েছে,
মুসলমান রয়েছে, তো অহেতুক কাজের সময় ব্যয় করার সময় আছে,
সময় আছে,
মসজিদের মধ্যে এসে দশ দিন পিক আপ করার সময় নেই। দুনিয়াবি ব্যবসার জন্য সবকিছু করতে পারছি, শপিং করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য, অফিসে সময় দেওয়ার জন্য, কেন অফিস থেকে দরখাস্ত নিয়ে এদিকে দশ দিন ছুটি যাওয়া কি নেওয়া যেত না,
আর যাদের সমস্ত শপিং করার জন্য চাকরি থেকে ছুটি নিয়ে নিচ্ছে দশ দিন, দশ দিন শপিং করবে, একদিন যাবে, এক রাত যাবে, একজনের জন্য নেবে, মানে কথাবার্তার সময় আছে কাজ করার, কিন্তু
অনেকে তো রয়েছে ফারুক ভাই দেশ থেকে না, তারা অন্য দেশ থেকেও আবার শপিং করে নিয়ে আসছে পরিবারের জন্য। তাহলে দেখুন এই যে অন্য দেশ থেকে শপিং করা আমি নিষেধ করছি না, অবশ্যই আপনি আপনার পরিবারের জন্য বিয়ে করবেন সেটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য তো এটা যে আমরা দুনিয়ার জন্য সময় যতটুকু ব্যয় করছি আমরা পরকালের জন্য কতটুকু সময় ব্যয় করছি,
তার সাথে হাজার গুণ বেশি সময় আমাদের দেওয়া
উচিত। সেজন্য দর্শকদের উদ্দেশ্য এটাই বলবো যে আমরা যারা রয়েছে আমাদের আজকে যাদের সময় রয়েছে আমরা আল্লাহ পাকের নেকির মধ্যে সময় অতিবাহিত
অতিবাহিত
গুনাহের কাজের মধ্যে নয়। মালাকুল মত হাদিস হাদিস মোবারকের মধ্যে রয়েছে প্রতিদিন মালাকুল মত প্রত্যেক ব্যক্তির দিকে তিনবার তাকায়।
আল্লাহ,
যার হায়াত শেষ হয়ে গিয়েছে, যার রিজিক শেষ হয়ে গিয়েছে, তার রোগ নিয়ে যায়
নিয়ে যায়।
তাহলে আমার আপনার সময় যে কখন শেষ তা আমরা তো জানি না। এখন আমি যে দুনিয়ার রঙের মধ্যে রয়েছি, দুনিয়ার রং তামাশার মধ্যে বিভোর রয়েছি, মালাকুল মত যদি এই অবস্থায় যদি এসে আমার প্রাণ নিয়ে যায় কি হবে, আমার পরিবার কি শিখবে? এই যে বললাম যে সন্তানরা মা বাবার থেকে ওইটাই শিখবে, যদি সন্তান যদি পিতা মাতা যদি ওইভাবে গাইড করতো যে আমরা আমাদের অকেশন গুলোতে আমরা প্রত্যেক বছর আল্লাহ আমাদের দানসম্পদ দিয়েছেন, আমরা প্রত্যেক বছর এইদিকে এখানে টুর না আছে আমরা মক্কা শরীফে আমরা সফর করতাম, তাহলে দেখবেন ওই সন্তানের মনের মধ্যে একটা মাইন্ড সেট হয়ে যাবে যে মক্কা শরীফ খানে কাবে আল্লাহ পাকের পবিত্র ঘর, আর সবজে গম্বুজ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাআলা ফারুক আজম রাদি আল্লাহ তাআলা সেখানে আরাম করছেন, সেখানে যাই আমরা সেখান থেকে চাই, কেননা ইন্নামা আনা কাসিমুন আমার আল্লাহ পাক হচ্ছেন দাতা আর আমার নবী বন্টন দার বন্টন। আমাদের কৃষ্ণাই ভাই উনি যখন উমরা পালন করতে গিয়েছেন তো তিনি সেখানে এক মসজিদের দেশের এক ব্যক্তির সাথে না সাক্ষাৎ হয়, তো এখন ওই মুহূর্তে তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেন, তখন তিনি বললেন যে আমি একজন চা বিক্রেতা, তিনি 11 মাস চা বিক্রি করেন, আর এই 1 মাসের মধ্যে তিনি তার পরিবার সহ সবাইকে নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ চলে আসেন।
সুবহানাল্লাহ।
তো একজন চা বিক্রেতার যদি এই মেন্টালিটি হয়, একজন চা বিক্রেতা যদি প্রতি বছর যদি উমরা পালন করতে আসতে পারে, আজকে আমরা যারা কোটিপতি রয়েছি আজকে আমাদেরকে যাদেরকে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আমরা কি করছি? তখন সে বলতে লাগলো যে মসজিদের দেশ থেকে আসলাম, কারণ নিয়ামত এখান থেকে বন্টন হয়, কারণ মসজিদের জবান থেকে শুনেছি ইন্না মানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার নবীর হাদিসে মুবারাকা যে আমার আল্লাহ দাতা আমার নবী বন্টন, তখন যেখানে বন্টন হয় যদি সেখানে না আসি পাবো কোথেকে?
আসলে যে আমরা আমাদের আজকে মন মানসিকতা থেকে অনেক ইসলামের নিয়ম নীতিগুলোকে শুধু অনেক দূরে নিয়ে গিয়েছি, যার কারণে আজকে আমরা দুনিয়াবি কোনো কাজের মধ্যে বরকত পাচ্ছি না, শুধু অনর্থক কাজ আর কাজ করে যাচ্ছি, আমরা আমাদের প্রত্যেকটা কাজে শুধু আমরা দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছি, আখিরাতের চিন্তা আমাদের থেকে চলে গিয়েছে, যার কারণে অনর্থক কাজ কর্ম কথাবার্তা দুনিয়াবি সব কাজে আমরা করি, কিন্তু আখিরাতের ফায়দা দিবে যা আমার আখিরাতকে আমি কামিয়াব করতে পারবো, জান্নাত হাসিল করতে পারবো, সেরকম কাজকে আমরা আপন করে নিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দর্শক, আমাদের একটি সেগমেন্ট রয়েছে, আমাদের অনুষ্ঠানের মধ্যে কয়েকটি সেগমেন্ট আমরা অ্যাড করে থাকি, আসুন একটি সেগমেন্ট আমরা দেখে নিই। যে আমাদেরকে সেগমেন্টে দেখে দিই
আমরা চেষ্টা করে থাকি প্রতিটি পর্বে এক একটি মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব পুস্তিকা অথবা রিসালা সম্পর্কে অবগত করার, এটি এই জন্যই যে যাতে আমরা এই কিতাব সংগ্রহ করি, ইলমে দ্বীন হাসিল করি। তো গত পর্ব আমরা অশুভ প্রথা এই কিতাব সম্পর্কে শুনেছিলাম, অনেকে হয়তোবা এই ভয়ঙ্কর ব্যাধি সম্পর্কে জানতে মাকতাবুল মদিনা থেকে ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছেন, আর যারা এখনো সংগ্রহ করেনি আজ শুনতে পাচ্ছেন আমাকে, তো আমি অনুরোধ করব এটা আমরা মাকতাবুল মদিনা বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করে নিই। তো আজও একটি নতুন কিতাব সম্পর্কে আপনাদের ধারণা দিব এবং পরিচিতি দিব, আর তা হচ্ছে কাফন দাফন পদ্ধতি। জি হ্যাঁ, ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুসলমান, মত আমাদের জন্য অবধারিত, কিন্তু এই মত হলে যে কাফন দাফনের একটা ব্যবস্থা রয়েছে এ সম্পর্কে আজ মুসলমান গাফিল অবগত নয়, তো এটির ফজিলত আমরা অনেকে জানি না। তো চলুন আগে ছোট কিছু হাদিসে মোবারকা শ্রবণ করি যেখানে কাফনের ব্যাপারে রয়েছে। যে কাফনের জন্য চারটি মূল্যবান উপহার, তার মধ্যে আমরা দুটি শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম 70 বার লিখে যদি নিতের কাফনে রেখে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মুনকার নাকিরের প্রশ্ন তোর সহজ হয়ে যাবে। আর একটি হাদিসের মুবারকার মধ্যে এসেছে আমির মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজ অর্থাৎ ফরজ সুন্নত ইত্যাদি পড়ার পর আহাদ নামা পাঠ করবে, ফিরিস্তারা তা লিখে মোহর অর্থাৎ সিল লাগিয়ে কিয়ামতের দিনের জন্য উঠিয়ে রাখবে। আর যখন আল্লাহ তাআলা সেই বান্দাকে কবর হতে উত্তোলন করবেন তখন ফিরিস্তা ওই দলিল অর্থাৎ আহাদ নামা সাথে নিয়ে আসবে এবং ঘোষণা করবে আহাদ নামা পাঠকারী কোথায়। তাকে আহাদ নামা দেয়া হবে। ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলী বলেন, ইমাম তাউস রহমতুল্লাহ তাআলা আলী এর ওসিয়ত অনুযায়ী এই আহাদ নামা তার কাফনে লিখা হয়েছে। ইমামে ফকি ইবনে আজিল রহমতুল্লাহ তাআলা আলীহি এ দোয়ায়ে আহাদ নামা সম্পর্কে বলেন, যখন এই আহাদ নামা লিখে মৃত ব্যক্তির সাথে কবরে রাখবে তবে আল্লাহ তাআলা তাকে মুনকার নকিরের প্রশ্ন এবং কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ফজিলত যদি আহাদ নামা এটা পড়া হয় নিয়মিত এবং এটি যদি মৃত ব্যক্তির সাথে দেওয়া হয় কেমন বরকত অর্জন হয়, বিসমিল্লাহ শরীফের কেমন বরকত যদি সেটি কাফনের মধ্যে লিখে দেওয়া হয়। কিন্তু আফসোস, আজ আমরা মুসলমান মৃত ব্যক্তিকে কাফন দিয়ে থাকি কিন্তু ওই ব্যক্তি যে একটু আজাব থেকে একটু মাগফিরাত পাওয়ার জন্য একটু আজাব থেকে রেহাই পাওয়ার জন্য এই মাদানি ফুলগুলো সম্পর্কে অবগত না থাকার কারণে এগুলো দিতে পারে না। তাই চলন্ত ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকেই মৃত ব্যক্তিকে দাফন করে থাকি, দাফন পরিয়ে থাকি, আজই এইভাবে আরও নানা ফজিলতপূর্ণ ওয়াকিয়া এবং বিভিন্ন ফজিলত সম্পর্কে জানতে মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত কাফন দাফনের পদ্ধতি এই কিতাবকে আজও সংগ্রহ করি, নিজে পড়ি, অন্যকে উৎসাহ প্রদান করে ইনশাআল্লাহ এর বরকতে আমরাও সঠিকভাবে মুসলমানদেরকে কাফন দাফন ব্যাপারে জানবো এবং বিভিন্ন ফজিলত বরকত আমাদের অর্জিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাকতাবাতুল মদিনা মাকতাবাতুল মদিনা মাকতাবাতুল মদিনা মাকতাবাতুল মদিনা।
নিজের মা বাবা হয়তো ইন্তেকাল করে কিন্তু দেখা যায় সন্তান এদিক থেকে এদিক ছোটাছুটি করছে, মায়ের জন্য বা বাবার জন্য কাফন পড়ানোর জন্য মানুষ খোঁজাখুঁজির মধ্যে। তো আসলে সন্তান রয়েছে, বাবাকে যদি নিজের কাফন দাফানোর ব্যবস্থা নিয়ম নীতি না জানে তাহলে এর থেকে আর বড় দুর্ভাগ্যের বিষয় কি হতে পারে। নিজের বাবার বা নিজের দাদার নিজের আত্মীয় স্বজনের আমি কাফন দাফানোর ব্যবস্থা করতে জানি না, এর থেকে আর বড় দুর্ভাগ্যের বিষয় কি হয়। তাই অবশ্যই কিতাবটি আপনি সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ এটার মধ্যে খুব সুন্দরভাবে একেবারে খুববারে সহজভাবে এখানে আপনার বর্ণনা করা হয়েছে কাফন দাফানোর পদ্ধতিগুলো এবং আমাদের দাওয়াত ইসলামের 10 দিনের এতেকাপ বর্তমানে চলমানও রয়েছে। এখনও আপনি আসুন, এখানেও আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের এই যে মেয়েতেকাপের মধ্যে শেখানোর ব্যবস্থা করা হবে প্র্যাকটিক্যালি, তারপর চলে আসুন ইনশাল্লাহ। এখনও সময় রয়েছে, আল্লাপাক আমাদেরকে এরকম যে ইজিতিমাই যেখানে এতেকাপ হয় এমনকি মাদানী কাফলাই সফর করা আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকের আমাদের বিষয় ছিল আমাদের অহেতুক কার্যকলাপ যেগুলো রয়েছে, অহেতুক কাজ বা অহেতুক কথাবার্তা সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ফারুক ভাই, আজকে দর্শকের কাছে আজকে যে আমরা হয়তো কাজ বিষয় নিলাম এই বিষয়ে আর কি তুলে দিল
আপনার যদি একটু চিন্তা ভাবনা করি যে আমাদের অধিকাংশ সময় অহেতু ভাবে চলে যাচ্ছে। দৈনিক যদি 24 ঘন্টার মধ্যে দেখা যায় 3 ভাগের 2 ভাগ আমরা অহেতু কাজের মধ্যে লিপ্ত।
আল্লাহ আল্লাহ।
আপনি যেটা ঘুমের ক্ষেত্রে বললেন,
জি,
দেখা যায় মানে চাকরি নেই, কোনো কিছু নাই, এজন্য সারাক্ষণ ঘুমের মধ্যে আছে
কাটিয়ে দিলেন।
একজন ব্যক্তির ঘুমের যতটুকু প্রয়োজন ওই পরিমাণ শেষ হওয়ার পর কিন্তু জাগ্রত হয়ে যায়। তখন আমরা কি করি, এখনো তো সময় আছে, আরেকটু ঘুমাই নেই, এটা 2 ঘন্টা 3 ঘন্টা চলে
গেছে,
এই 3 ঘন্টা আমি হয়তো ঘুমালাম, এই 3 ঘন্টা আমার হায়াতের বাজার থেকে চলে গেল,
চলে গেল।
রাওয়ায়াতের মধ্যে পড়েছি যে জান্নাতিদের যে প্রশ্ন করা হয়েছে, বা জান্নাতিরা আফসোস করবে, কোনো কিছুর জন্য আফসোস করবেন, কারণ সেখানে আফসোস নেই, কোনো কিছুর জন্য আফসোস নেই, দুনিয়াতে টাকা থাকো মানে যশ খেতে থাকো, কোনো কিছুর জন্য তো আফসোস থাকে, তারা যে দুনিয়াতে যে সময় ইবাদত বিহীন তাদের অতিবাহিত হয়ে ওই সময়টা কিন্তু তারা অহেতুক কোন কাজকর্ম করেননি, কোন মানে গুনাহের কাজ করেননি, কিন্তু ওই সময়টাই ইবাদত ছাড়া অতিবাহিত হয়েছে বিদায়, সেটার জন্য জান্নাতীরা আফসোস করবে।
আমি যদি ওই সময় ইবাদত করতাম তাহলে আমার জান্নাত আরো মর্যাদা
বৃদ্ধি হতো, আল্লাহ তাআলা খুশি
হতেন।
তো আমরা তো একদিন আফসোস করব, ওই আফসোস তো কোনো কাজে আসবে
না,
আমরা ঘন্টার পর ঘন্টা কি করে যাচ্ছি, মানে সময় ব্যয় করে যাচ্ছি অহেতুক কাজে, অহেতুক কথাবার্তায়, তো সেটার জন্য আমরা আফসোস করবো, হয়তো মৃত্যুর সময় আমরা আফসোস করবো, আফসোস কোনো কাজে আসবে না।
এরকম এক আল্লাহ ঘটনাও রয়েছে না, হচ্ছে অনেক জীবন আল্লাহর জীবন আমরা পাই, মৃত্যু শয্যার মধ্যে রয়েছে, সেই সময় তিনি নামাজের মানে শোয়া থেকে ওটা দূরের কথা, মানে লাস্ট শেষ অবস্থা সে সময় নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, বলতে আপনি তো সারা জীবনে তো ইবাদতের ইবাদতের মধ্যে কাটিয়েছেন, এখন তো একটু শেষ অবস্থা আপনি একটু ধৈর্য ধারণ করবেন, বলছেন না এই সময় কি আমি আর পাবো, যে সময়টা শেষ চলে যাচ্ছে আমার থেকে, এরকম তাদের জীবনে ছিল।
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে রয়েছে,
আচ্ছা,
যে উনি যখন মানে মৃত্যুর শয্যায় শুয়ে রয়েছেন, তখন তিনি মানে আরো সময় বাকি আছে,
আচ্ছা,
তখন তিনাকে উঠাতে বললেন, আর তিনাকে উঠালেন, আর তিনি জিকির তিলাওয়াত করেছেন,
আচ্ছা,
তো দেখুন তারা সময়কে কিভাবে অতিবাহিত করেছেন, বুজুর্গানের দিনগণ কিভাবে অহেতুক কথাবার্তা অহেতুক কাজকর্মতে বিরত থাকতেন।
জি,
হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কামিল মুসলমান ওই ব্যক্তি যে এমন কথাবার্তা এমন কাজকর্মতে বিরত থাকে যেটার কোনো দুনিয়াবি এবং পরকালের কোনো
ফায়দা নেই,
সেই পরিপূর্ণ মুসলমান।
আচ্ছা,
আসলে ইসলামের তো সৌন্দর্য এটা যেটা যেই কি করে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকে, তো কামিল মুসলমান ওই ব্যক্তি যে এগুলাকে ছেড়ে দেয়, যখন ওই ব্যক্তি অহেতুক কথাবার্তা অহেতুক কাজকর্ম থেকে যখন বিরত থাকবে না, সেই দুনিয়াতে সফল হবে আখিরাতে সফল হবে, সেই চিন্তা ভাবনা করবে, একটা রুটিন মেনটেন করবে, আমি এই সময় এই কাজ করবো, এই সময় এই কাজ করবো। রাওয়ায়াতের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা রবি বিন খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি 20 বছর পর্যন্ত তিনি দুনিয়াবি কথাবার্তা বলেন,
আল্লাহ,
হায়াতের থেকে 20 বছর তিনি দুনিয়াবি কথাবার্তা বলেন,
আল্লাহ।
তিনার দৈনন্দিন রুটিন এমন ছিল যে যখন মানে কি হতো ফজর হতো, তখন তিনি কলম এবং কাগজ নিতেন,
আচ্ছা,
সেখানে কি লিখতেন সেখানে তিনি যা বলতেন তা লিখে রাখতেন,
আচ্ছা,
আজকের দিনে সে কি বলবেন, এই ফজর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমি কি বলবো, এটা লিখে
রাখতেন,
কারণ এটা লেখার কারণটা হচ্ছে তিনি অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকবেন,
ইনার
টার্গেট ছিল যে আমি অহেতুক কথাবার্তা বলবো না,
যেটা
দুনিয়াবিও ফায়দা নাই আখিরাতেও কোনো ফায়দা নেই।
আচ্ছা,
আর যখন রাত হতো সন্ধ্যা হতো তখন নিজের নফসের উপর কি করতেন, হিসাব করতেন,
আচ্ছা,
যে আজকে নফস দ্বারা কি গুণা হয়েছে বা কি নেকি হয়েছে, কতটুকু কাজকর্ম করেছে, দেখেন বুজুর্গানের দিন,
কেমন তাদের চিন্তা ভাবনা ছিল।
আর আজকে আমরা যদি চিন্তা ভাবনা করি ঘন্টার ঘন্টা আড্ডা দিয়ে এসেছি, যে কথাবার্তা বলছি যে কোনো ফায়দা নেই, কোন একটা মানে গুরুত্বপূর্ণ কোনো কথা নেই।
এটা তো আছে, আমরা এক তো এটা করে করি, আরো আফসোসের বিষয় হচ্ছে যখন এই জিনিসটা মসজিদে গিয়ে করি, রমজানের সময় আপনি বলছেন হুজুর আমাদের আসলে ইবাদতের মহব্বত থাকে, মন্দির থাকে, কিন্তু এরপর অনেকে আছে মসজিদের মধ্যে এসে বন্ধু বান্ধব মিলে অনর্থ কথাবার্তা টার দেখা না শুরু হয়ে যায়। একটা অনর্থ কথাবার্তা তো না বলা আমাদের উচিত, পাশাপাশি আপনি মসজিদে যুগার যে অনর্থ কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা বলছেন সেটা তারা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেটার মধ্যে আসছে যারা দুনিয়া মসজিদের মধ্যে অনর্থ কথাবার্তা বলে হাসি তামাশা করে, হ্যাঁ তাদের তাদের খবর অন্ধকার অন্ধকার হয়েছে। তো আসলে দর্শক আল্লাহর রয়েছে চিন্তা ভাবনা ছিল অন্যরকম, যা আমাদের জন্য বা আমাদের হয়তো অবিশ্বাসও লাগতে পারে। হ্যাঁ তারা আজকে সারা দিকে কথাবার্তা বলে সবকিছু লিখে নিত, বা কি কি কথা বলেছে তা এসে রাতে এসে হিসাব করতো, তাদের অনর্থক কথাবার্তা যে ক্ষতি দুনিয়াবি প্রত্যেকটা মুহূর্তের গুরুত্বটা তারা বুঝেছিল, যার কারণে সেভাবে তারা হিসাব নিকাশ নিত। কেন বলা হচ্ছে না কালকে আমাদের হিসাব নিকাশ দেওয়ার আগে দুনিয়ায় তার হিসাব নিকাশ করে নাও, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। কেন আমি আপনি যখন কেয়ামতের হিসাব নিকাশ তো করতেই হবে, দিতেই হবে আমার থেকে, তার আগে তো আমি আমার নিজের হিসাব নিয়ে নিই, তাহলে একটা আফসোস একটা চিন্তা আমার একটা তওবা করার সৌভাগ্য আমার অন্তরে সৃষ্টি হবে যে না এই অনর্থক কাজ আমার দ্বারা হয়ে গিয়েছে। এই চিন্তাটা আসা, এই তওবা করার সৌভাগ্যটা আসা, এটা হাজার রাখা নফল নামাজ থেকে উত্তম বলা হয়েছে। তাই আমাদের উচিত আখেরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করা, আমার দ্বারা কোনো অর্থ কাজকর্ম হয়ে যাচ্ছে কিনা, অন্ত কথাবার্তা আমি বলে ফেলছি কিনা, যেটার মধ্যে আমার দুনিয়ারও কোনো ফায়দা নেই আখেরাতে কোনো ফায়দা নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক অনেকেই আপনারা আমাদেরকে কল এসএমএস করছেন, কিছু কল এসএমএস অ্যাড করবো আমাদের অনুষ্ঠানের মধ্যে, আরেকটি সেগমেন্ট রয়েছে সেটা ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো। আসলে একটি কালাম একটি নাশরে ইনশাল্লাহ শুনে নিই, এরপরে বাকি সেগমেন্টগুলো আমরা ইনশাল্লাহ অ্যাড করবো। যে আমাদেরকে দেখিয়ে দিন
ইনশাল্লাহ سلطان مدینہ والا شکریہ تمہارے سلطان مدینہ والا کورچھو اے پاپی کے مہمان مدینہ حالا
তোমার
আল্লাহ পাক কবুল করুক। প্রিয় দর্শক মাশাআল্লাহ, একটি কালাম আমাদের সঙ্গে অ্যাড করার সৌভাগ্য হলো। আমরা আবার আমাদের আলোচনা থেকে ফিরে আসবো, তার আগে কিছু কল এসএমএস অ্যাড করবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনে দিন। আচ্ছা আচ্ছা, হয়তো গজল বা নাচের শোনার জন্য অনুরোধ করেছিল মাশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকার অনুরোধ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সময় আসলে খুব নির্দিষ্ট বা সময় অল্প রয়েছে আমাদের মাঝে, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। মাদার ছেলে বাংলাদেশে রাখছেন ইনশাআল্লাহ, কোনো এক অনুষ্ঠানে আপনার আশা বা আপনার অধীন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন আমিন। আসলেই ভালো লাগারই চ্যানেল মাদানী চ্যানেল বাংলা, এবার আপনি নিজেও দেখুন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। জি, পরবর্তী কথা।
ইনশাআল্লাহ মদিনাওয়ালা যখন আমাদের কবুল করে নেবে ইনশাআল্লাহ আমরা সবাই মদিনা হাজির ইনশাআল্লাহ হয়ে যাবে। এই নাজ শরীফ বা যা ইস্তেগা আছে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, আর সম্ভব হলে ইনশাআল্লাহ চেষ্টা করে আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি দর্শক, আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করছিলাম অনর্থক কাজ বা অহেতুক কাজ কর্ম যা অহেতুক কথাবার্তা আমরা বলে থাকি, আসলে সেটার ক্ষতি কী রয়েছে এবং সে ব্যাপারে আমরা মাশাআল্লাহ আলোচনা করছিলাম অনেকক্ষণ ধরে। তো আসুন আমাদের ক্যাম্পাসের দিকে আজকে আর কিছু বিষয় জানবো, এরপরে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে আগাম ইনশাআল্লাহ। জি
প্রথমে আমরা জানি আমরা যখন পশ্চাতে কোনো এসএমএস বা কোনো বয়সের আমরা রেকর্ড পাঠাই,
আচ্ছা
সে যদি কোনো মিস্টেক হয়ে যায় বা স্পিড অফ টাং হয়ে যায় আমরা তাড়াতাড়ি ডিলিট করে দিই। মানুষ যখনই যে কথা মুখ দিয়ে বের করবে সেগুলা আল্লাহ পাকের কুদরতি রেকর্ডের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে
যায়,
সেগুলা মুছে দেওয়া সম্ভব হয় না,
সম্ভব নয়।
এই জন্য বুজুরগরা বলেছেন যে প্রথমে মাপো তারপর বলো।
বলো
এই জন্য আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারা দুইজন কিরামান কাতিবিন ওই দুইজন নির্দিষ্ট রয়েছেন, ওই দুইজনেই ভালো এবং মন্দ প্রত্যেকটা কাজ কর্ম কথা বার্তা সবগুলো লিখে থাকে। মা ইয়ালিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, কিন্তু নিবান্তিক অনুবাদ, এমন কোন কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না, সব সময় তার জন্য পাহারাদার রয়েছে। একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি যার তিনি এবার বলেছেন হযরত সাইয়্যিদানা আতাবিন আবি রাবা রাহমাতুল্লাহ তাআলা
আলাইহি,
তিনি বলেন তোমাদের পূর্ববর্তী লোকেরা অহেতুক কথাবার্তা অপছন্দ করতেন, মানুষকে নেকির দাওয়াত দিতেন এবং সদা কোরআন শরীফের তিলাওয়াত সুন্নতের উপর আমল এবং দুনিয়াবি প্রয়োজন ছাড়া অহেতুক কোন কাজকর্ম করতেন।
আল্লাহ সুবহানাল্লাহ।
এবং তোমাদেরকে এই বিষয়ে জানা নেই যে নিশ্চয়ই তোমাদের প্রতি কিছু সম্মানিত লেখক পাহারাদার হিসেবে রয়েছে যাদের মধ্যে একজন দাঁড়িয়ে এবং অপরজন অপর পাশে রয়েছেন, এবং যে কোনো শব্দ সে মুখ থেকে বের করতে পারে না যে সর্বদা তার নিকট কোনো না কোনো সংরক্ষণকারী প্রস্তুত হয়ে বসে থাকে।
নিঃসন্দেহে
যেটা সে যেটাই বলবে সেটাই লিখে ফেলবে,
লিখে ফেলা হচ্ছে।
সেজন্য বলছেন তোমাদের মধ্যে কি এই বিষয়ে তোমরা লজ্জাবোধ করো না, যখন তার আমল খোলা হবে তা সেই দিনের প্রারম্ভেই পূর্ণ করে দিয়েছিল, এতে অসংখ্য এমন কথা ও অহেতুক কথা রয়েছে যার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই।
আল্লাহ,
এখন যদি আমরা চিন্তা করে দেখি আমাদের সকাল থেকে সন্ধ্যা অবধি রাত অবধি আমরা যেটা ফারুক ভাই বললো যে বুজুগণের কেরামগণ কীভাবে লিখে রেখেছেন আর আমরা কী করছি, সকাল থেকে সন্ধ্যা আমি হিসাব করি তাহলে দেখা যায় 24 ঘন্টায় 26 ঘন্টা শুধু অহেতুক কথা।
আল্লাহ আল্লাহ,
2 ঘন্টা ওভারটাইম
ওভারটাইম করেছে,
হ্যাঁ ওভারটাইম করেছে,
দেখা যায়
2 ঘন্টা এক্সট্রা। তাহলে দেখুন এই যে ওভারটাইম করে আরো কিছু গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকা, অহেতুক কাজের মধ্যে কিভাবে নিজেকে আমরা অন্তর্ভুক্ত করে নিচ্ছি অতপ্রতভাবে
অতপ্রতভাবে।
হযরত সাইয়্যিদানা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা তিনি আরাম করছিলেন, তো তার ঘরের ছাদের মধ্যে কিসের একটা আওয়াজ হচ্ছিল, তো তিনি জিজ্ঞাসা যে কে এখানে ঘরের ছাদের মধ্যে, তখন একজন আগন্তুক বলতে লাগলো যে আমি একজন আপনার এখানে একজন প্রজা,
প্রজা
আল্লাহ পাকের বান্দা একজন প্রজা এসেছি কি জন্য যে আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে এটাকে খোঁজার জন্য। তো তিনি বলতে লাগলেন আরে বোকা ঘরের ছাদের উপর কেউ ঘোড়া থাকে?
আল্লাহ,
তখন ওই আগন্তক বলল ওই প্রজা বলল তো বাচ্চা ছাদের উপর যদি ঘোড়া না থাকে তাহলে নরম বিছানার মধ্যে আল্লাহ কেমনে আল্লাহ আল্লাহকে
পাওয়া যাবে? আল্লাহ আকবার আল্লাহ
আকবার। তখন এটা শুনে তিনি চিন্তিত হয়ে গেলেন, ঘরের বাসার ছাদের যদি ঘোড়া না থাকে তাহলে নরম বিছানায় আল্লাহকে তো পাবো কেমন,
কষ্ট করতে হবে।
এখন তিনি রাজ্য ছেড়ে তিনি জঙ্গলে চলে আসলেন,
আচ্ছা
এবং বর্ণিত রয়েছে তিনি জঙ্গল থেকে কাঠগোলা সংগ্রহ করে ওগুলো বিক্রি করতেন, ওগুলো দিয়ে আহার করতেন।
জি,
তো একদিন তিনি কাঠ বিক্রি করতে গিয়ে কাঠগোলা ভালো করে শুকায় নাই, একটা খাম শুকিয়েছিল, তো বাজারের মধ্যে এক ব্যক্তি কাঠগোলা ক্রয় করলো কিন্তু তার টাকাগুলো দেয় নাই,
পারিশ্রমিক দিল না,
পারিশ্রমিক দেয় নাই, বলে যে করণীয় কাঠগোলা ভালো করে শুকায় নাই এটা আর শুকাতে হবে। শুনিস না অহেতুক কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার
নেই,
টাকা না দিলে না দেন, উনি কাঠগুলো দিয়ে তিনি চলে আসলেন।
আল্লাহ
উপবাস আল্লাহ পাকে কেমন দয়া, তিনি ধৈর্য ধারণ করেছেন আর আল্লাহ পাক দিব্য পাঠিয়ে দিয়েছেন
সুবহানাল্লাহ
দেওয়ার জন্য।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
তিনি ইবাদত করে যাচ্ছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। আর দেখা যাচ্ছে করিম আর বনের অন্যান্য পশু রয়েছে যেগুলো দুধ পান করা যায় সেগুলা এখানে চলে আসলো।
সুবহানাল্লাহ,
দুধগুলো সেখানে করেছেন, সেখান থেকে আহার করলো আল্লাহ,
নিয়ামত নিজের কাছে চলে এসেছে
যে আল্লাহ ধৈর্য ধারণ করেছি। অহেতুক তার সাথে ওই ব্যক্তির সাথে তর্ক করে নাই, অহেতুক কথা বলি নাই, মানুষের উপর চড়া হয়ে যাওয়া, তাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, তাহলে এইগুলো থেকে বেঁচে থেকে তার যেটা প্রাপ্য তাকে দিয়ে দিই,
দিয়ে দাও।
এবং অহেতুক কথা বলার দরকার তার সাথে রমজানের মধ্যে। এখন দেখা যায় রমজান মাস হাজ মরাকার মধ্যে রয়েছে, যখন যখন ঝগড়া করার জন্য চায় তখন সে যেন বলে যে আমি রোজাদা,
আমি রোজাদা।
এখন আমি রোজাদা হতে কি হয়েছে, সমস্যা নেই, তোমাকে দিয়ে আজকে ইফতার করবো, তোমার সাথে ঝগড়া করে তারপর রোজা ভেঙে ফেলবো, এরকম অনেক সময় করে থাকি। তাহলে এই অহেতুক কাজগুলো থেকে ভগবান কেরাম যেভাবে বিরত থেকেছেন আমাদের সেই
দেখা হবে,
যদি আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হতে
প্রাপ্ত হতে চায়,
যদি আল্লাহ পাকের দয়া যদি আমাদের নাম যদি অন্তর্ভুক্ত করতে চায়, মানে আমাদের উচিত এই অহেতুক কাজ কর্মকাণ্ড থেকে আমরা আমাদের
বিরত থাকা। আসলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা এটা করে থাকে, যেরকম আপনি বললেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অহেতুক কাজ থেকে অহেতুক কতবার থেকে বেঁচেছেন আর আল্লাহ পাক নিয়ামত তার কাছেই পৌঁছিয়ে দিয়েছেন। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও যে এরকম অহেতুক কাজকর্ম থেকে আল্লাহ পাকের প্রতি ভরসা, আমরা যাই কাজ করব, যাই কোনো কোনো কিছু করি না কেন, আল্লাহ তার রসুলের সন্তুষ্টি মোতাবেক করা চাই। আমি যে কথা বলছি, আমি যে কাজ করছি, এই কাজের মধ্যে এই কথার মধ্যে আমার আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট রয়েছেন কিনা এবং এটার মধ্যে আখিরাতের উপকার রয়েছে কিনা এটা আমাদের অবশ্যই দেখা উচিত। দর্শক আমাদের আরেকটি সেগমেন্ট রয়েছে, সেই সেগমেন্টে আমরা আসুন দেখে নিই মাশাআল্লাহ। জি
সোনালী যুগের ঘটনা নিয়ে মোবারকবাদ জানাই স্টুডিওতে যে সকল মোবাইলিকরা রয়েছেন। আর আজকের সোনালী যুগের ঘটনায় একটি সুন্দর ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রসুল সম্পর্কে কি বলবো, যখন তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে পড়ে যেত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে যেত, তখন তিনি অস্থির হয়ে যেতেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহাব্বতে কান্নাকাটি করতেন। কেমন মহাব্বত আর ভালোবাসা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল। সুতরাং তার গোলাম হযরত সাইয়্যিদুনা আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা করতেন, তখন ইশকে রসুলে বেকুল হয়ে কান্না শুরু করে দিতেন এবং বলতেন, প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো সকলের চেয়ে অধিক দয়ালু, এতিমদের অভিভাবক এবং লোকদের মাঝে অন্তরের দিক থেকে অনেক বড় বাহাদুর ছিলেন। তিনি তো অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট, সুবাস প্রদানকারী এবং বংশগতভাবে সবচেয়ে অধিক সম্মানিত ছিলেন। সুবহানাল্লাহ, পূর্ব পর কেউ তার সমকক্ষ নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ব এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ কেউ নেই। নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুনিব ও মাওলা, আমরা সবাই তার নগণ্য গোলাম এবং গোলাম চাই তো যতই উচ্চ পদে পৌঁছে যাক না কেন, কিন্তু নিজের মুনিবের ভালোবাসা এবং শ্রদ্ধা ও ভক্তি সর্বদা তার অন্তরে বিরাজ করে। সে তার উপকারগুলো কখনো ভুলতে পারে না, সবার সামনে গর্ব ভরে নিজের মুনিবের প্রশংসা করতে থাকে এবং তার গোলাম হওয়ার আনন্দ উপভোগ করে। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সত্যিকারের আশিকের রসুল, নিশ্চিত জান্নাতি এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি। তিনি ও রসুলের ভালোবাসায় বিভোর হয়ে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের খাদেম ও গোলাম হওয়াতে গৌরব বোধ করেন। হযরত সাইয়যিদুনা সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমিরুল মুমিনিন হযরত সাইয়যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে সমাসীন হলেন, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত ও সহচর্য থেকে ফয়েজ অর্জন করেছি, অতএব আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এবং খাদিম ছিলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ। আসলে ইশকে রাসূল, নবীর প্রতি মুহাব্বত, এটা আল্লাহ পাক যাকে দয়া করেন তারই সৌভাগ্য হয়। আল্লাহ পাক আমাদেরকেও নসিব করুক, মদিনার মুহাব্বত আমাদের অন্তরে নসিব করুক, এমনকি মদিনার মুহাব্বতে নিজের প্রতিটা সময়, নিজের দুনিয়া যা হায়াত জিন্দেগি রয়েছে তা অতিবাহিত করার তৌফিক দান করুক। আসলে আশিক রসুল্লাহ মমিনাতে এটাই চাই যে আমার প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা যেন আল্লাহ পাকে জিকিরের মাধ্যমে, নবীর প্রতি দরুদ পাঠ করার মাধ্যমে অতিবাহিত হই। আশিক রসুল্লের এটাই তাদের মাশাআল্লাহ চিন্তাধারা, তাকে যখন একটু সময় পেয়েছি আমার নবীর প্রতি একটু দরুদ শরীফ পাঠ করে নিই, আল্লাহ পাকে কিছু জিকির করে নিই, এটাই একজন মুমিনের চিন্তাধারা থাকে। আর আমরা যারা শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমরা যারা আখিরাতকে ভুলে গিয়েছি, তখন আমরা যখন একটু সময় হাতে পাই তখন আমরা আজকে কী বা বলবো, শৈশবকালের শিশুরা বলেন, যুবক বলেন, বুড়ো বলেন, আজকে দেখা যায় বেশিরভাগই আমরা সবাই একটু সময় পেলে মোবাইল নিয়ে কোনো নাওজুবিল্লাহ গান বাজনা বা গেম খেলার মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়ি। তো আসলে আজকে আমরা অবসর সময়কে শুধু দুনিয়াবি একটু বিনোদন বা গুনাহেবরা কাজের মাধ্যমে আমরা অতিবাহিত করার মাইন্ডসেট আমরা করে ফেলেছি, যেটা কিন্তু কখনো একজন আশিক রাসূল মুমিনের কাম্য নয়। কারণ আপনি যতক্ষণ গেম খেলছেন, আপনার যতক্ষণ আপনি দুনিয়ার বিভিন্ন গুনাহেবরা গান বাজনা ভিডিও দেখছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফেরেশতা, যেটা আমাদের ইকরামুল একটা কথা বলেছিল, আপনি যাই করছেন আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। সিসি ক্যামেরা যখন কোনো কিছু পর্যবেক্ষণ করা হয় আমরা সে কাজকর্মগুলো করতে দ্বিধাবোধ করে থাকি, কিন্তু আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সে ফেরেশতারা তারা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আমাদের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা বর্ণ, প্রতিটা দৃষ্টি, প্রতিটা কথা, প্রতিটা কাজকর্ম লিপিবদ্ধ করা হচ্ছে। আর সে কিয়ামতের দিন প্রত্যেকটা কিছুরই হিসাব আমার থেকে দিতেই হবে। তাহলে এখনই আমার সিদ্ধান্ত নেওয়ার সময় যে আমি কি অনর্থক কাজ, অনর্থক কথাবার্তার মাধ্যমে কি আমাদের আমার আমলনামা ভরপুর করব, নাকি ফারুক ভাই জাস্ট আমি নেকির মাধ্যমে, আমাদের জিকিরের মাধ্যমে, দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা এটিকে ভরপুর করব।
ও হয়তো কথাবার্তা থেকে বেশি থাকছে,
জি,
মানে ভালো কাজ করা যেটা আমাকে ফায়দা দেবে।
অবশ্যই অবশ্যই।
হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন,
জি,
আল্লাহ তাআলার তাওয়াজ্জু উঠে যাওয়ার একটি নিদর্শন এটা যে ওই ব্যক্তি কোনো অহেতুক কথাবার্তার মধ্যে, অহেতুক কাজকর্মের মধ্যে কি হয়ে গেছে, অন্তর্ভুক্ত হয়ে,
আল্লাহ,
মানে ব্যস্ত হয়ে গেছে।
আল্লাহু আকবার, আল্লাহ।
যখন বান্দা অহেতুক কথাবার্তা বলে, অহেতুক কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, কথাকে মাপে না বা কথা কি বলবে সেটা আগে থেকে কি করে না, চিন্তা ভাবনা করে না,
জি,
কোনো কাজ করবে এই কাজটা আমাকে ফায়দা দিবে কি না,
জি,
এর আগে চিন্তা ভাবনা করে না, তখন তার থেকে আল্লাহ তাআলার তাওয়াজ্জু হয়ে যায়।
তাওয়াজ্জু বলতে,
তাওয়াজ্জু বলতে আল্লাহ তাআলার নজর কারম
দৃষ্টি,
দয়ার দৃষ্টি উঠে যায়।
আল্লাহু আকবার, আল্লাহু।
তো যখন বান্দা এগুলো ছেড়ে দেয়,
জি,
যখন কথা বলে তখন চিন্তা ভাবনা করে কথা বলে, যখন কাজ করে চিন্তা ভাবনা করে কাজ করে, তখন সে আল্লাহ তাআলার দয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তখন আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে,
হেফাজত করে,
বিপদ থেকে রক্ষা করে।
জি,
তো এই জন্য আমাদের কেউ অবশ্যই উচিত যে মানে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে কিছু উপদেশ দিন,
যে
কিছু ওসিয়ত করুন, উপদেশ দিন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনাকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এক উপদেশ দিচ্ছেন,
আচ্ছা
তুমি তোমার নিজের উপর কোরআন কারীমের তিলাওয়াতকে লাজিম করে নাও,
জি,
এবং যে তিনি আবারও বললেন যে আরো ইরশাদ করো। এভাবে অনেকবার কে জিজ্ঞাসা করলেন, সর্বশেষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন যে তুমি যে অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা গুরুত্ব আসলে আমার নবীর বাণীর মাধ্যমে ফুটে ওঠে, প্রিয় দর্শক, অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে বাঁচার গুরুত্বটাকে আমরা বুঝতে পারলাম আজকে অনুষ্ঠানে। আমরা আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকেও বাঁচার তৌফিক দান করুক। আসলে এই কামজুর দাওয়াত ইসলামের মাধ্যমে মহলে যখন একজন ইসলামী ভাই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশ চলে আসে, আসলে আমরা দেখতে পাই মোবাল্লিকদেরকে যে অহেতুক কাজকর্ম করবে বা অহেতুক দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাবে সেই সময়টুকু তার হয়ে ওঠে না। দেখা যায় আলহামদুলিল্লাহ আমি এরকম নজরে দেওয়ায় সংগঠন আমাদের দিনই কাজ দুনিয়াবি কাজ মাদানি কাজ একটা খুব সুন্দর একটা সিস্টেম ইসলামী বাইরে চলে আসে, যেটা যখন সে এই সংঘর্ষের সম্পৃক্ত হয় ঠিকই রাত থেকে নামাজের পর দরজ দেয় এইভাবে মাদানি কাফেলা সফর করেছে, এটা একটা অনেক বড় নিয়ামক। আমাদেরও উচিত এই দাওয়াতের সাথে সম্পৃক্ত হওয়া। শেষ পর্যায়ে আপনি কি বলবেন?
সেটা বলবো যে সবসময় বলতে আমল রিসাল আমরা পূরণ
করি,
এটার মাধ্যমে দেখবেন ওই ব্যক্তি গুনাহ করার সুযোগ পাবে না।
আলহামদুলিল্লাহ
গুনাহ করার কোন চান্স থাকবে না যদি সে পরিপূর্ণ আমল করে, যদি পূরণ করে করে থাকে সে অহেতুক কাজ করার সে সময় পাবে।
কথাবার্তা থেকে বেঁচেছেন
সবকিছু
দেখবেন, তাহলে নেককার হওয়ার আমাদেরকে সলিউশন দিয়েছেন, উপায় দিয়েছেন, আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা অবশ্যই পারবো। আর যদি বলেছেন দরকার নেই রেখেই দিই আমি আমার মতো করে চলবো, তাহলে বাস শয়তান আপনাকে যেদিকে চালাচ্ছেন আমরা সেদিকে চলছি, বাস যখন শেষ পরে যখন চালা আসবো তখন হাই হতাশ তারা কিছু
কোনো কিছু থাকবে না। এবং দাওয়াত হোসেন আলহামদুলিল্লাহ এই শুধু যে রিসালের কথা বলো নাক আমল রিসাল, এটা একটি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসও দিয়ে দিয়েছে, আপনি এটাও আপনার ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে বা আপনার মোবাইলের বিভিন্ন স্টোর যেখানে রয়েছে সেখান থেকে ইনশাআল্লাহ এটা আপনি অনলাইনেও বিভিন্ন আমাদের যে অ্যাপ থাকার রয়েছে খুব সুন্দরভাবে সিস্টেম এখানে রয়েছে, আপনি আজকে কী কাজকর্ম করেছেন আপনার একটা আমলের হিসাব, আপনার একটা সারাদিন আপনি কীভাবে অতিবাহিত করেছেন আপনার আমলের একটা চিন্তাভাবনা করা সেটা এই রিসালার মাধ্যমে কিতাবের মাধ্যমে আপনার উন্নতি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এরকম সুন্দর যে সংগঠন আজকে দাওয়াত আমাদেরকে দিয়েছে যে সংগঠনের সাথে সম্পৃক্ত হলে আপনি সময় দিলে আপনার আমলটা আপনার সময়টাও ইনশাআল্লাহ নেক আমলের মাধ্যমে নেকি পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই এটা অনুরোধ করবো আর যখনই আমাদের সময় হয় মাদানী চ্যানেল দেখি, ইবাদত করি, নামাজ কালাম জামাত সহকারে আমরা আদায় করি, আল্লাহ পাকের জিকির করি বেশি থেকে বেশি করে, মানে দুরুদ শরীফ পাঠ করি, এই যে আমি যে আমলগুলোর কথা বলছি সব আমল সব কিছু আপনার টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা কিছু এই যে নেককার হওয়ার উপায় যেটা রিসালার কথা বলছেন যদি বললো আমাদেরকে এটি আপনি সংগ্রহ করুন www.dawatsami.net থেকে আপনি পাবেন, আপনার নিকটস্থ মাকতবের মদিনা থেকেও এটি হার্ড কপি আপনি হাসিল করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে নিজের এই দুনিয়াতে যতটুকু হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন অনর্থক অহেতুক কাজকর্ম থেকে বেঁচে নেকিপূর্ণ জীবন অতিবাহিত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসা বাংলা দেখার দাওয়াত প্রদান করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এসেছি রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফিনো বরকত সবাই, লুফিনো বরকত সবাই, 30 দিনের